রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদার চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, এর রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের মধ্যে আমাদের জীবনের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলহামদুলিল্লাহ ইলমি দ্বীন অর্জন করা, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর সানাখানির মাধ্যমেই পরিচালিত হয়। শুরুতেই আমরা আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদিনার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তার উপর দশটি রহমত বর্ষণ করেন, আল্লাহ করিম তার দশটি গুণাকে ক্ষমা করে দেন, এমনকি ওই বান্দার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাদানি ছিল দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখি, দরুদ শরীফ পড়ব একবার, আর এর ফজিলত রয়েছে প্রায় ত্রিশটি। হাই, রহমত মিলবে, গুণও ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে, তাহলে এটা আমার আপনার জন্য কত বড় নিয়ামত রয়েছে। আসুন আমরা নিয়ত করে নিই, বেশি থেকে বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জীবনে সফল কেই বা হতে চায় না, সবাই চাই আমি আমার জীবনে সাকসেস হব, সফল হব। কিন্তু সফলতার মূল কনসেপ্ট, সঠিক পন্থা যদি জানা না থাকে, যদি অবলম্বন করা না যায়, যদিও বা নিয়ত এটাই থাকে, চেষ্টা এটাই থাকে যে সাকসেস হব, সফল হব, যদি পন্থা সহি না হয়, সঠিক না হয়, তাহলে সেটা সফলতা না মিলে তার বিপরীতে ব্যর্থতাই মিলে। হয়তো এক সময় কি আফসোস হয়, আমি আমার জীবনে কেন ব্যর্থ হলাম, এমন কি শুধুমাত্র আফসোস দুনিয়াতে হয় তাও নয়, আখিরাতেও আফসোস হয়। হ্যাঁ, সফলতার এমন কিছু চাবিকাঠি রয়েছে, এমন কিছু পন্থা রয়েছে যেটা পথ ধরে দুটি আমরা নিজেকে পরিচালিত করি, সে অনুযায়ী আমরা আমল করি, কাজ করি, তাহলে আল্লাহ পাকের দয়ায় সফলতা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যেই মিলবে। হ্যাঁ, মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন আজকের যেই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সফলতার চাবিকাঠি। হ্যাঁ, মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা এই বিষয়ে মাদানিফুল শ্রবণ করব। আসুন শুরুতেই প্রিয় আকা মক্কি মাদিনার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি নাত শরীফ শ্রবণ করি। যে আমাদের সাথে আছেন আমাদের নাত খা মিনহাজ ভাই, যেহেতু আমাদের একটি নাত শুনিয়ে।
আসুন মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা নাতে রসুল শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আজ্জা বাজাল মদিনা শরীফকে স্মরণ করে করি ইনশাআল্লাহ আমরা নাতে পাক শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাতে পাক করব ইনশাআল্লাহ আজ্জা বাজাল।
সাল্লাল্লাহু আলাইহি কায়া رسول اللہ وسلم علیک یا জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ya habib allah chhado chinta prithivi modina hi cho শব নবীদের সরদার দে বিলাদ মোরা পালন করি, বিলাদ মোরা পালন করি, দুশমনের যায় যে জলে, বিলাদ মোরা পালন করি, দুশমনের যায় যে জলে, ছাড়ো চিন্তা
মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। মাদারে চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে, সফল জীবনের চাবিকাঠি। হ্যাঁ, দুনিয়াভাবে যদি আমরা দেখি, যারা জীবনে সফল হয়েছে তাদেরকেই অনুসরণ করেই অন্যরাও সফল হওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়। অর্থাৎ সফল ব্যক্তিরাই অনুসরণীয় হয়ে থাকে। হ্যাঁ, অনুসরণ করার অর্থ এটাকে বোঝায়। আমরা সাধারণত দুনিয়াভাবে যে সকল স্টুডেন্টরা কামিয়াব রয়েছে, সাকসেসফুল রয়েছে, যাদের রেজাল্ট ভালো রয়েছে, তাদেরকেই পিছনে যারা রয়েছেন তারা অনুসরণ করে যায়। তদ্রূপভাবে আমরা যদি দুনিয়ার মধ্যে এমন কিছু সফল ব্যক্তিত্ব তো রয়েছে যাদের সফলতা দুনিয়া থেকে ইন্তেকাল করার হাজার হাজার বছর পরও এখনও পর্যন্ত সেই সফলতার নির্যাস দুনিয়ার মধ্যে বিদ্যমান রয়েছে, আমরা কেনই বা তাদেরকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সফল করব না? হ্যাঁ, তারা কোন চাবিকাঠি অবলম্বন করেছিল, কোন পন্থা অবলম্বন করেছিল যার মাধ্যমে তাদের জীবন সফল হয়েছে? আসল মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মৌলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এই বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করব এবং আমরা নিজেরাও সঠিক সফলতার পন্থা অবলম্বন করে আমরাও চেষ্টা করব যেন আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদেরও সফলতা মিলে যায়। জি, আমাদের সাথে আছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামে আমাদের হাসান তারিফ। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
আমাদের সাথে আরেকজন মোবালিকে দাওয়াত ইসলামে আছেন। হুজুর কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। আল্লাহ তালা আপনাকে বরকত দান করুক। জি হুজুর, প্রথমে আমার হাসান ভাইয়ের কাছে আসবো যে আজকের যে বিষয় রয়েছে, সফল জীবনের চাবিকাঠি, এ বিষয়ে কি?
জি হুজুর, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সফলতাটা কি।
জি,
আমরা কোন জিনিসটা পেয়ে গেলে নিজেকে সফল ব্যক্তি মনে করব। হয়তো অনেকে মনে করে পরীক্ষার রেজাল্ট ভালো হলে সফল হয়ে গিয়েছে।
জি,
এরপর ভালো চাকরি, ভালো বেতনের চাকরি পেলে সফল হয়ে গিয়েছি, উন্নত মানের বাড়ির মালিক হয়ে গেলে আমি সফল হয়ে গিয়েছি, উচ্চ পদে অধিষ্ঠিত হলে সফল হয়ে গিয়েছি। বাস্তবে কি এখানেই সফলতা? কোরআন আমাদেরকে কি বলে?
আচ্ছা,
কোরআনুল কারীমের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন বলে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করেছে সে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি।
সুবহানাল্লাহ,
যে জান্নাতে প্রবেশ করে নিয়েছে। তো জান্নাতে প্রবেশ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় অবলম্বন অবশ্যই করতে হবে, কিছু চাবিকাঠি রয়েছে। তো জান্নাতে প্রবেশ করার জন্য এই সফল জীবনের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে নাম্বার একে ইমানদার হওয়া, মুমিন হওয়া। তো যদি মুমিন হয়ে যায়, তো মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে। সফলতা অর্জন করেছে মুমিনগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সূরা মুমিনুন এর দশটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য, গুণাগুণ, সিফাত বর্ণনা করা হয়েছে, যার মধ্যে যে ব্যক্তিগণ এই সিফাতগুলো, এই গুণাগুণগুলো নিজের জীবনে সাজিয়ে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, সে মুমিন হয়ে যাবে, মুমিন হলে সফল কাম। তো মুমিনের গুণাগুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ধারাবাহিকতার সাথে এভাবে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনগণ তারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রতা, বিনয় সহকারে, খুব আদব সহকারে নামাজ পড়বে। এরপর বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, তাদের উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে তখন তারা নিয়মিত যাকাত আদায় করবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা নিজেদের স্ত্রীগণ ব্যতীত অন্যান্যদের থেকে নিজের লজ্জাস্থানকে, গুনাহের কাজ করা থেকে হেফাজত করবে। এরপর বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন, মুমিনগণের কাছে কোনো আমানত রাখা হলে ওই আমানতের রক্ষা করবে, মুমিনগণ কোনো ওয়াদা করলে, কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে। এরপর বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনগণ তাদের নামাজটাকে নিয়মিতভাবে আদায় করে হেফাজত করে নেবে। যখন এটা হয়ে যাবে, যখন মুমিনগণের কাছে এই গুণাগুল, এই সিফাত, এই বৈশিষ্ট্য চলে আসবে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
সুবহানাল্লাহ।
এরপর বলেন, হুম ফিহা খালিদুন, যখন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা সব সময়ের জন্য অবস্থান করবে। তো মুমিনের সফলতার জন্য, সফল জীবনের প্রধান ও প্রথম শর্ত হচ্ছে ইমানদার হওয়া। ইমানদার ব্যতীত, ইমান আনা ব্যতীত কোনো কাজ, যত ভালো কাজ হোক না কেন, এটা আল্লাহ তাআলার দরবারে কখনোই কবুল হবে না। আমরা এখানে শুনেছি মুমিনগণের একটা গুণ হচ্ছে নামাজি হওয়া, নিয়মিত নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে আরেকটি আয়াতের মধ্যে এভাবে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে নামাজটাকে জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে যে এই নামাজটা যে আমাদের জন্য সফলতা, কিয়ামতের দিনও যে আমরা এটার মাধ্যমে সফলতা অর্জন করব, এটার হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা। এই হাদিসটার সারাংশ হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা থেকে তার নামাজের ব্যাপারে প্রশ্ন করবে, জানতে চাইবে নামাজের কী ব্যাপার। তখন যদি বান্দা ওই নামাজের ব্যাপারে সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয়ে যায়, তাহলে সে সফল হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যদি নামাজের উত্তর দিতে গিয়ে যদি কোনো ঘাটতি থাকে, উত্তর সঠিকভাবে দিতে না পারে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে আরেকটা আয়াত এভাবে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই ইমানদারগণ, তোমাদের কোনো ধন সম্পদ না, কোনো সন্তান সন্ততি, কোনো কিছুই যেন আল্লাহ তাআলার জিকির, স্মরণ, নামাজ থেকে উদাসীন না করে। যদি কেউ উদাসীন হয়ে যায়, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে অবশ্যই তারা ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা এই কোরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম, একজন মানুষ সফল হওয়ার জন্য যেটা মেন সর্বপ্রথম প্রয়োজন, এটা হচ্ছে ইমানদার হওয়া, এরপর নামাজকে রক্ষা করা। ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করব। দুনিয়ার মধ্যে কীভাবে সফলতা অর্জন করব নামাজের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে এভাবে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ বান্দাকে খারাপ কাজ, গুনাহের কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অনেকে তো নামাজ পড়তে দেখি কিন্তু নামাজেও পড়ে সুদও খায়, নামাজে পড়ে মা বাবার মনেও কষ্ট দেয়, নামাজে পড়ে সমাজের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটার কারণ কি? এটার কারণ এটাও হতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারক এরকম আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বান্দা 7 বছর পর্যন্ত নামাজ আদায় করেছে কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই নামাজ থেকে এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। এটার কারণ কি? কিতাবের মধ্যে আসছে ওই বান্দা নামাজ পড়েছে ঠিক আছে, রুকু সিজদা ভালোভাবে আদায় করেনি। হয়তো আমরা নামাজ পড়ছি, নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুলই হচ্ছে না, নামাজ কবুল না হওয়ার কারণ আমাদের রুকু সিজদা ভালোভাবে আদায় হচ্ছে না, নামাজের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজের মধ্যে আমাদের দোয়া পাঠ করা শুদ্ধ নাই, সঠিকভাবে আদায় করছি না। তো সঠিকভাবে আদায় না করার কারণেই হয়তো আল্লাহ তাআলার দরবারে এই নামাজ কবুল হচ্ছে না, এই কবুল না হওয়ার কারণে এই নামাজ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কোনো ফায়দা দিচ্ছে না, আখিরাতেও কোনো ফায়দা হবে না। এই জন্য অবশ্যই আমাদের উচিত এই নামাজটার মাধ্যমে যেন সফলতার অর্জন করতে পারে, এই জন্য অবশ্যই নামাজটাকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে, সঠিকভাবে করতে হবে।
মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, মুওয়ালিকে দাওয়াত ইসলামিয়া আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন মূলত সফলতা বিষয়টা কী। হ্যাঁ, এক একজনের কাছে সফলতার কনসেপ্ট, সফলতার সংজ্ঞা এক এক রকম হয়ে থাকে। যেমনভাবে একজন স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তার কাছে সফলতা সে ভালো একটা রেজাল্ট অর্জন করা, একজন ব্যবসায়ীর কাছে যদি জিজ্ঞেস করা হয় সফলতার সংজ্ঞা কী তার কাছে সফলতার সংজ্ঞা, একজন সাকসেসফুল বিজনেসম্যানকে সে দেখাবে ওই ব্যক্তি সফল, সে অধিক সম্পদের অধিকারী হয়েছে। একজন চাকরিজীবী যদি জিজ্ঞেস করা হয় সে বলবে তার সিনিয়রকে দেখিয়ে দিবে ওই ব্যক্তি সফল, কেননা সে ভালো পজিশনের মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকের সংজ্ঞা আলাদা আলাদা। তাহলে আমরা কোন সংজ্ঞাটাকে গ্রহণ করব? হ্যাঁ, আমরা কেনই বা এদিক সেদিক যাব যেখানে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব তাআলা, আমাদের জীবনের সফল হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাত সফল হওয়ার জন্য আমাদের জন্য একটা গাইডলাইন আমাদের জন্য নাজিল করেছেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেখানে স্বয়ং আল্লাহ পাক নিজেই ওই কোরআনের মাধ্যমে আমাদেরকে সফলতার সংজ্ঞা নির্দিষ্ট করে দিয়েছেন। কেনই বা আমরা ওই সংজ্ঞা গ্রহণ করব না, কেন বা ওই পন্থাই অবলম্বন করব না? শুধুমাত্র কি সফলতার সংজ্ঞাই বলে দিয়েছেন? হাই, আল্লাহ পাক বড়ই দয়াবান। ওই গাইডলাইনের মধ্যে মুওয়ালিকা দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেখানে শুধুমাত্র সফলতার সংজ্ঞা নয়, ওই সফলতা অর্জন করার মাধ্যমগুলো কী হবে, হ্যাঁ ওই মাধ্যমগুলো কীভাবে অর্জন হবে, আর ওই মাধ্যমগুলো অর্জন করার জন্য আমাদের কী কী করণীয় রয়েছে, প্রত্যেকটা বিষয় বিস্তারিত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আমাদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা মুসলমান আর আমরা রব তাআলার হুকুম আহকাম মানার জন্যই দুনিয়াতে এসেছি। আর আমরা সফলতা যদি ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো ব্যতিক্রম, ভিন্ন কোনো গাইডলাইনের মধ্যে খুঁজে বেড়াই সেটা আমাদের জন্য ভুল কনসেপ্ট হবে, ভুল পন্থা হবে। আমরা তো মুওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করলাম সফলতার সংজ্ঞা কী, এর জন্য কী কী করা দরকার। অনেক সময় প্রশ্ন আসে যে আমি তো এই কাজটাতে সাকসেস হতে পারি না, অনেক সময় নিয়ত করি এই কাজটাতে সাকসেস হতে পারি না, আমি নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না, সফলতার যে চাবিকাঠিগুলো বলা হচ্ছে, যে পন্থাগুলো বলা হচ্ছে এগুলোর প্রতি আমি সাকসেস হওয়ার চেষ্টা করেও পারছি না চেষ্টা। হ্যাঁ, এটাও সফলতার একটি অন্যতম চাবিকাঠি। আমরা অপর মুওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এ ব্যাপারে আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর, এ ব্যাপারে আপনি কী বলবেন?
মাশাআল্লাহ, কাউসার ভাই অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যে সফলতা, যে সফলতা আমরা যদি চাই কেনা হতে চাই সফল, কী বলেন দুনিয়াবে, কী বলেন আখেরাতে, সব দিক দিয়ে গিয়ে সবাই চাই সফল হব।
জি,
আমরা আপনি মাশাআল্লাহ আমার মুওয়ালিকে দাওয়াত ইসলামে যেটা আরজ করছিলেন যে যে বিজনেসম্যান সে চায় আমি যত কোটি টাকা কামাবো তত মনে হয় আমি সফল, যত আমার বিজনেস বাড়বে তত আমি সফল। একজন সেম ক্যাটাগরিতে যদি আমরা অন্যদিকে যাই, যে যে অবস্থানে রয়েছে সে চায় আমি যদি উপরের দিকে যাই মনে হয় আমি সফল। হাকিকত সফলটা কি, আসলে সফলতাটা কি? আমরা যদি দেখি আমাদের আউলিয়া কেরামরা আমাদের বুজুর্গাই দিনেরা, ওরাও তো সফল। ওরা কীভাবে সফল হয়েছে? ওরা আখেরাতের দিক দিয়ে সফল। তো যে সফলতা কেন কীভাবে হওয়া যায়, সফলতাটা যাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জনের সহকারে হওয়া যায়। যে সফলতা আমাদের যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি রাজি হয়ে যায়, সন্তুষ্টি হয়ে যায়, সেই সফলতা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও আমাদের জন্য সেটা কামিয়াবি হয়ে যায়। এই ব্যাপারে আমরা যদি সফলতার দিকে দেখি, যে একটা বাদশা তার একটা ছোট একটা ঘটনা যদি শ্রবণ করি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদের ঈমান তাজা হয়ে যায়। একজন বাদশা কোনো একটি এলাকা জয় করার জন্য 6 বারেরও অধিক বেশি সে যুদ্ধ করলেন, সে যুদ্ধের মধ্যে সে বিফল হল, বারবার বিফল হতে লাগলেন। এরপরে দেখতেছেন যে একদিন যখন উনি বিফল হওয়ার পর ওনার ঘরের মধ্যে, ওনার রুমের মধ্যে এসে আরাম করতেছেন, তখন হঠাৎ করে ওনার চোখ গেল দেওয়ালের দিকে। তখন দেখতেছেন যে দেওয়ালের দিকে একটি পিঁপড়া, ছোটো পিঁপড়া, সেই পিঁপড়াটা যেতেই আছে উপরের দিকে, কিন্তু কিছুক্ষণ পর আবার নিচে পড়ে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো আখের দিয়ে শেষের দিকে দেখতেছেন যে সেই পিঁপড়া আসল উপরে উঠে গেছে, সেটা ওঠার জন্য সে কামিয়াবি হয়ে গেছে, সফল হয়ে গেল। তো সেই বাদশাও আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন এবং যুদ্ধ করতে গিয়ে সেই বাচ্চা সেই যুদ্ধের মধ্যে সফল অর্জন করে আনে। তো এরপর দিয়ে আমরা যদি আরও দেখি যে পিঁপড়া রয়েছে, পিঁপড়া কিন্তু বস্তুটা ছোটো, অনেকবারই খাবার আহরণ করেন, যে খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই খাবার নিয়ে যাওয়ার সেই চেষ্টাটা ছাড়তেছে না। যে আমাদের যেটা দেখা যায় আমাদের সফল হওয়ার মধ্যে সবচাইতে একটা বড় যেটা আমাদের পিছনের রিজন থাকে সেটা হচ্ছে আপনার চেষ্টা যত বেশি হবে তত আমাদের সফলতা সেটা বাড়তে থাকবে, সফলতা অর্জন করার জন্য আমাদের খুব সহজ হয়ে যাবে। তো আমাদের উচিত সবসময় যদি আমরা সফলতা চাই, দুনিয়াবি হোক বা আখিরাতের দিকে হোক, আমরা চেষ্টাটা যদি বাড়াই দিই, ইনশাআল্লাহ করিম আমাদের সফলতাটা অর্জন খুবই
মাশাআল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা মোবাইলকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দর একটা উদাহরণ আমাদেরকে দিয়েছেন, যে আমরা আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী হাসান ভাইকে আমরা যেটা শ্রবণ করেছি, সফলতা অর্জন করার যে অন্যতম মাধ্যমগুলো রয়েছে, যেমনইভাবে সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমানদার হওয়া, দুই যে পন্থাগুলো পর্যায়ক্রমে নামাজ আদায় করা, সৎকর্ম পরায়ণ হওয়া, জাকাত আদায় করা, রোজা পালন করা। এখন অনেক সময় বেশিরভাগ এই ধরনের প্রশ্ন আসে যে আমি তো সফল হতে চাই কিন্তু আমি নামাজ আদায় করার ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু কিছুদিন পর আবার নামাজ ছুটে যায়, আবার চেষ্টা করি ছুটে যায়, একসময় আমরা হতাশ হয়ে ওখান থেকে দূরে সরে যাই। বাস্তবতা একটু চিন্তা করি, এই সেম কাজ কি আমি আমার দুনিয়াবি জীবনে করছি? অসংখ্য ব্যর্থতা তো আমি আমার পরিবারও পাচ্ছি, আমি আমার কর্মজীবনও পাচ্ছি, অসংখ্য রকম প্রবলেম এর বাধার সম্মুখীন তো আমি আমার দুনিয়াবি জিন্দিগির মধ্যে হচ্ছে, কিন্তু সেখানে তো আমরা হার মানি না, সেখানে তো আমরা চেষ্টা করেই যাই যথেষ্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের সফলতা মিলবে না। হ্যাঁ, কেননা আমাকে দুনিয়া অর্জন করতেই হবে। তদ্রূপভাবে সেম যদি আমরা ওটা চিন্তা করি, আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী যেটা উদাহরণ দিয়েছেন, যে আমরা সেমভাবে যদি চেষ্টা করেই যাই যে আমাকে আখিরাত অর্জন করতে হবে, আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে, আমাকে আল্লাহ তাআলা পেয়ার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জন করতে হবে, তার জন্য চেষ্টা অধ্যাবসায়ী, এর উপর অটল থাকা অতিব আবশ্যক। হ্যাঁ, এক্ষেত্রে কেন হতাশা হবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সফল জীবনের চাবিকাঠি সম্পর্কিত আরও অসংখ্য মাদানীফুল আমরা মোবালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা দর্শক শ্রোতাদের আপনাদের কিছু অভিমত আমরা শ্রবণ করি, কিছু কল শুনে নিই, কল চালিয়ে দিন।
আমি দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, সবচেয়ে আওলা ও আলা আমার আনাবি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিনাজপুর থেকে আমার ভাই মাশাআল্লাহ নাতে মুস্তফা শুনতে চেয়েছেন, তাও মাশাআল্লাহ সবচেয়ে আলাওয়ালা আমার নবী, নিশ্চয়ই ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নেক্সট কল,
আবার ধামরাইল। মাদানি চ্যানেল আজকে শুনতে আছি, অনুষ্ঠানটা দেখতে আছি, অনুষ্ঠানটা অনেক সুন্দর। আর এই মাদানি চ্যানেল দেখে নিজেদের জীবনে অনেক পরিবর্তন, আর মাদানি চ্যানেলের উচুলে জানি আল্লাপাক আমাদের হেদায়ত দান করে, আপনারা আমাদের জন্য দোয়া করে, আর মাদানি চ্যানেলের নিকি আমার পর্যন্ত জারি থাকে আমরা দোয়া করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিক, আল্লাপাক আপনাকেও কবুল করে নিক, আমাদেরকে প্রত্যেককে মাদানি চ্যানেল দেখার এবং অন্যদেরকে দেখার প্রতি উৎসাহিত করার তৌফিক দান করুক। নেক্সট কল।
চট্টগ্রাম মানোয়ারা থেকে একটা নাক স্টোরি শুনতেছিলাম, প্রিয় মদিনার দূরে যাব কেমন করে?
হাই মাশাআল্লাহ, আনোয়ারা থেকে আমাদের চট্টগ্রামের ইসলামী ভাই একটি নাত শরীফে শুনতে চেয়েছে, হাকিকতেই মদিনার দূরে যাব কেমন করে। আসলে যাওয়া দূরে নয়, যাওয়া ডাক আসলেই চলে যাওয়া যায় ইনশাআল্লাহ। আমরা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ অবশ্যই নাচ চালিয়ে দেওয়া হবে। নেক্সট কল।
সিলেট কুলাউড়া, আমরা তো মাদানি চ্যানেল সবসময় দেখতে থাকি, মাদানি চ্যানেল দেখতে খুব ভালো লাগে, মাদানি চ্যানেল দেখে আমি অনেক কিছু শিখতেছি, আপনাদের কথাবার্তা খুব ভালো লাগে আমার, আমরা লাগি দোয়া করবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক মাশাআল্লাহ, অন্যদেরকে এভাবে দেখার প্রতি আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। নেক্সট কল।
আমার নাম মেহের হাসান ওয়ালেদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম। আমি এখন মাদানি চ্যানেলে অনুষ্ঠান রহমান বন্ধুবাবুর দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই, নু এলো নু এলো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক মাশাআল্লাহ। একটি নাতে মুস্তফা শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ, সুযোগ হলে অবশ্যই অবশ্যই নাত শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল।
মনির হোসেন, আমি আপনাদের চ্যানেল দেখি, খুব সুন্দর চ্যানেল, এই চ্যানেল দেখে আসলে আমার পরিবারও অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগের থেকে, তারপর আমি তো
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করে নিক, কামিয়াবি দান করুক মাশাআল্লাহ। দর্শক শ্রোতাদের কিছু কমেন্টসও এসেছে এখানে, এক স্টাইবে বলছেন যে আমি হালি শহর থেকে দেখছি, এক স্টাইবে কমেন্টস করেছেন অনেক সুন্দর হচ্ছে আজকের প্রোগ্রাম মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানে আমাদের হাটাজারি থানার মাশাআল্লাহ আমাদের জাবেদ আত্তারি ভাই মাশাআল্লাহ, এই আমার জাবেদ ভাইয়ের জন্য মাশাআল্লাহ, একজন মাশাআল্লাহ আমাদের মহেশখালী থেকে আমার এক স্টাইবাই দেখছেন, এছাড়া আরও অসংখ্য স্টাইবাই উৎসাহিত করার জন্য অসংখ্য কমেন্টস করেই যাচ্ছেন। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, মূলত উৎসাহ কাজকে অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, আমরা দাওয়াত ইসলামের মাদানি চ্যানেলের এই অনুষ্ঠানগুলো বেশি থেকে বেশি শেয়ার, কমেন্টস, লাইকসের মাধ্যমে অন্যের কাছে পৌঁছিয়ে দিয়ে তাদের কাছে সঠিক ইসলামের দিক নির্দেশনামূলক যেই মাদানি ফুলগুলো রয়েছে সেগুলো পেশ করার পাশাপাশি নেকি হাসিল করব, পাশাপাশি এটার প্রচার প্রসারের মাধ্যমে হয়তো অনেক ব্যক্তি অনেকগুলা ভুল পন্থা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনার সুযোগ পাবে। কিছু নাতের রিকোয়েস্ট এসেছে আমাদের, নাতকা তো শুনিয়েছেন মাশাআল্লাহ, তো যদি সুযোগ হয় আমার ইসলামী ভাইদের যাদের রিকোয়েস্ট রয়েছে ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবসে আলা নবী, সবসে
লা কা প্যারা হামারা
se se ala se se bala la la hamara nabi bujh gayi jiske aage sabhi mashale bujh gayi jiske se bala la la hamara nabi khalq se aliya aliya se rasul khalq se aliya aliya se rasul aur rasulo se se ala hamara nabi aur rasulo se ala hamara nabi sab se ala se se pa la o la la hamara nabi hamzado so ka sahara hamara nabi sab se ala la la hamara nabi sab se bala la la hamara nabi Madina dure jabo ke mon ko re priyo Madina dure jabo ke mon ko re te babo dure aka te babo dure priyo Madina
ek bar dekha ge
মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাশাআল্লাহ বড়ই সুন্দর নাতে মুস্তফা আমরা শ্রবণ করেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সফল জীবনের চাবিকাঠি, হ্যাঁ, জীবনের সফলতা অর্জনের জন্য কি কি প্রয়োজন, কোন কোন পন্থা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মোবালিককে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করেছি। হ্যাঁ, এছাড়াও অনেকগুলো চাবি এমন রয়েছে যা অনিবার্য। যেমনইভাবে আমরা যদি অন্যতম একটি চাবিকাঠি আমরা নিতে পারি ইলমে দিন অর্জন করা, ইলম অর্জন করা, আমি যে সফল হতে চাই, যে পন্থা আমি চলতে চাই। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরের মধ্যে যখন কোনো একটা ব্যক্তি সফল হতে চায়, সাকসেস হতে চায়, সর্বপ্রথম ওই বিষয়ে পরিপূর্ণ তথ্য সংগ্রহ করে, জ্ঞান অর্জন করে, এবং ওই জ্ঞান অনুযায়ী সে তার উপর আমল করে, তারপর সে একটা অবস্থানে গিয়ে পৌঁছে থাকে। তদ্রূপভাবে আমরা পবিত্র কোরআনে পাকের মধ্যে আমাদেরকে যে সফলতার নির্দেশনা দেওয়া হয়েছে, ওই নির্দেশনাগুলো অর্জন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে ওই বিষয়ে পরিপূর্ণ ইলম অর্জন করা। হ্যাঁ, আমরা মুবারিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও কিছু মাদানী ফুল স্থাপন করব। জি হুজুর, এ বিষয়ে কী বলবেন আপনি?
জি হুজুর, আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের জন্য যা শুনেছি এগুলা ব্যতীত আরও কিছু আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে উন্নতি আনা দরকার। ঠিক সেমভাবে আমাদের জ্ঞান মানসিকভাবেও উন্নতি আনা দরকার, আর্থিকভাবেও উন্নত করা দরকার, ঠিক সেমভাবে শারীরিকভাবে সামাজিকভাবে প্রতিটি সেক্টরে উন্নতি আনা দরকার। তো আপনি যেটা বলেছেন জ্ঞান, যেটা সর্বপ্রথম আপনি বলেছেন, তো এটাও অবশ্যই আমাদেরকে জ্ঞান ভিত্তিক উন্নত হতে হবে। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করলেই সব দিক দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতের এর মধ্যে বলেন, হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অর্থাৎ এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যারা জানে, যারা জ্ঞান রাখে আর যারা রাখে না তারা কখনো সমান হতে পারে না। একজন মানুষ এবং পশু পাখি থেকে এই জ্ঞানটাই মানুষকে আলাদা করে। মানুষ হয়েছে যে আশরাফুল মাখলুকাত হয়েছে যে এই জ্ঞানের মাধ্যমে, মানুষ সকলের ঊর্ধ্বে চলে যায় এই জ্ঞানের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জ্ঞানীর মর্যাদা ইবাদতকারীর উপর এমন যেমন পূর্ণিমার চাঁদ এর মর্যাদা সমস্ত তারাকার উপর। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আরেকটা হাদিসে মোবারকার মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন দুই ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। দুই ব্যক্তির মধ্যে একজন ছিল জ্ঞানী আর একজন ছিল ইবাদতকারী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জ্ঞান রাখে, যে আলেম, তার মর্যাদা তেমন যেমন আমার মর্যাদা সাধারণ মানুষের মাঝে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জ্ঞান রাখে আলেম তার জন্য আল্লাহ তাআলা এবং ফিরিস্তা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এমনকি গর্তের পিঁপড়া এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই জ্ঞানী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কেন? এটার কারণ কি? এই জ্ঞানী ব্যক্তিরা মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে তাদের মর্যাদা এত বেশি। আর একটি হাদিসে মোবারক পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তি এবং ইবাদতকারীকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করাবেন, এবং যারা ইবাদত করেছে, ফরহেজগারি অবলম্বন করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, তাদেরকে হুকুম দেওয়া হবে তোমরা জান্নাতে চলে যাও, আর যারা জ্ঞান রাখো আলেম রয়েছে তোমরা একটু অপেক্ষা করো, তোমরা একা একা যাইও না। এই যারা জাহান্নামে প্রবেশ করে নিয়েছে, জান্নাতে যেতে পারছে না, তাদেরকে দেখে দেখে, তাদেরকে চেয়ে চেয়ে তোমরা তাদের জন্য সুপারিশ করে তাদেরকে সহ নিয়ে জান্নাতে চলে যাও।
সুবহানাল্লাহ,
এটা হচ্ছে জ্ঞান এবং জ্ঞান না রাখার মধ্যে একটা বিশাল পার্থক্য।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকগুলো সুসংবাদ আমরা হাদিস মুবারাকাত দ্বারা আমরা শ্রবণ করেছি। আসলে ইলমে দ্বীন অর্জন করার কেমন নিয়ামত রয়েছে, যেখানে আকায়েদ জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন মিসাল এমন উদাহরণ দিয়েছেন, এটা তো অকল্পনীয় বিষয়। যেখানে কিয়ামতের ময়দানে জ্ঞানী ব্যক্তি যারা আলিম রয়েছেন নিজেরা তো জান্নাতে যাবেন, যারা বা আমল রয়েছেন এবং অন্যদেরকেও হাই সুবহানাল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে তারা কেমন সফল ব্যক্তি? হ্যাঁ, যে নিজে সফল হয়েছে অন্যদেরকেও সফল করার পিছনে অবদান রেখেছে। সুবহানাল্লাহ, তাহলে আমরা কেনই বা ওই পন্থাকে অবলম্বন করব না? কেনই বা আমরা ইলমে দ্বীন অর্জন করার শখ, ইলমে দ্বীন অর্জন করার উৎসাহ উদ্দীপনা আমাদের অন্তরে আমরা রাখব না? কেন বা আমরা ওই পন্থাটা অবলম্বন করব না যে পন্থা অবলম্বন করে যুগ যুগ ধরে, শত বছর ধরে, হাজার বছর ধরে ওলামাই কারামগণ এখনও পর্যন্ত যেন আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত এবং জীবন্ত হয়ে আছে? কেন আমরা তাদেরকে অনুসরণ করব না? হ্যাঁ, সফল জীবনের চাবিকাঠি সম্পর্কিত অসংখ্য মাদানী ফুল আমরা শ্রবণ করেছি ইলমে দ্বীন অর্জন করা। এরপর আমরা চেষ্টা করব আরেকটি গুণ আমাদের মধ্যে থাকা চাই সফল হওয়ার জন্য, সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, আমরা যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আবারও পুনরায় সেই ব্যর্থতার কাতারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা অপর মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এ ব্যাপারে কিছু মাদানীফুল শ্রবণ করে নিই, সফল জীবনের চাবি কাটে। যেহেতু কী বলবো
জি মাশাল্লাহ, যেটা সফল এমন একটি গন্তব্য যার আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের অন্তর হয়ে থাকে, এবং মোট কথা প্রত্যেক মানুষের প্রতি ধাপের মধ্যে প্রতি সফলতা থাকা উচিত, এবং তারা ভাবে যে সফলতা তাদের কদমে এসে যেন চমকাবে, কখনোই বিফল যেন না হয়। এতে মনে রাখবেন যে কোনো উদ্দেশ্য সফলতার জন্য অটলতা অর্জন করা জরুরি। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, তার অন্তরে ইসলামের মাহাত্ম্য সৃষ্টি হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর গোপনে কুরাইশের মহিলাদের সাথে সাক্ষাৎ করতে আর তাদের ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার প্রতি উৎসাহ দিতেন। এমনকি মক্কাবাসীদের নিকট প্রকাশ হয়ে গিয়েছিল যে তিনি ঈমান আনয়ন করছেন। অতএব মক্কাবাসীরা তাকে ধরে বলল, যদি তাদের আমাদের তোমার গুরুত্বের প্রতি যদি সম্মান না থাকতো তবে আমরা তোমাকে কঠিন শাস্তি দিতাম, কিন্তু এখন আমরা তোমাকে মুসলমানদের কাছে পাঠাই শান্ত হব। তিনি বর্ণনা করেন, মক্কাবাসীরা আমাকে হাওদাবিহীন উটের উপর আরোহণ করিয়ে দিল যে আমার নিচে কাফট এবং জিন ইত্যাদি ছিল না। তিন দিন পর্যন্ত আমাকে এই অবস্থায় রাখলো, যে না খেতে দিল না পানি পান করতে দিল। আমার তিন দিন এভাবে অতিবাহিত করা হলো যে আমি মাটিতে বিচরণকারী কিছুর আওয়াজও শুনিনি। মক্কাবাসীরা যখনই কোথাও অবস্থান করতেন তখন আমাকে বেঁধে খড়া রোদে রেখে দিত এবং নিজেরা ছায়ায় গিয়ে বসত, মানে ওনাকে রোদের মধ্যে বসাতো এবং ওনারা ছায়ার মধ্যে গিয়ে বসত, আর আমাকে ফানাহারের কিছুই দিত না। আমি এই অবস্থায় থাকতাম, এমনকি তারা সেখানে থেকে চলে যেত। এরই মধ্যে তারা একটি স্থানে অবস্থান করলো এবং আমাকে রোদে বেঁধে নিজেরা ছায়ায় চলে গেল। দেখেন, ওনাকে রোদের মধ্যে বেঁধে রাখছে কিন্তু ওনারা ছায়ার মধ্যে চলে গেছে। হঠাৎ আমি আমার বুকে কোনো কিছুর শীতলতা অনুভব করলাম, দেখলাম তা পানির একটি বালতি ছিল। আমি তা থেকে সামান্য পানি পান করলাম, অতঃপর তা সরিয়ে নিলাম এবং তা উপরের দিকে গেল। কিছুক্ষণ পর বালতিটি আবার এলো, আমি তা থেকে পান করলাম, তা আবারও উঠিয়ে নেওয়া হলো, অতঃপর আবারও এলো, আমি তা থেকে সামান্য পানি পান করলাম, তা আবারও উঠিয়ে নেওয়া হলো। কয়েকবার এরকম ঘটনা হয়ে গেল, অতঃপর সেই বালতি আমাকে দিয়ে দেওয়া হলো, আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম এবং অবশিষ্ট পানি আমার শরীরের ও কাপড়ে ঢেলে দিলাম। যখন তারা জাগ্রত হলো তখন আমার মাঝে পানির প্রভাব অনুভব করে নিল এবং আমাকে সুস্থ অবস্থায় দেখে বলল, তুমি কি বাদন কুলে আমাদের মশক থেকে পানি পান করছো? আমি বললাম, না আল্লাহর শপথ, আমি এরূপ করিনি, বরং এরূপ ঘটনা সাংঘটিক হয়েছিল। তারা বলল, যদি তুমি সত্য বলো তবে আমাদের দিন থেকে উত্তম।
সুবহানাল্লাহ।
অতঃপর তখনই ঈমান অনায়ন করল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী জেলার দর্শক শ্রোতা, বড় একটা সুন্দর ওয়াকি আমাদের সামনে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী উপস্থাপন করেছেন, যে ধৈর্য ধারণ করা, সফলতার পথে অটল থাকা, এর রেজাল্ট কী, কেমন সফল? যে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওয়াকিয়া বর্ণনা করা হচ্ছে, যা কমবেশ 1400 বছর পূর্বের, কিন্তু ওনার নাম, ওনার আলোচনা এখনও পর্যন্ত পৃথিবীর জমিনে বিদ্যমান রয়েছে, এটা কি সফলতা নয়? যিনি আল্লাহ পাকের গাইবি মাদাদের মাধ্যমে করা প্রখর রোদের মধ্যে, উষ্ণ গরমের মধ্যে, কষ্টকর অবস্থার মধ্যে গাইবিভাবে আল্লাহ পাকের দয়ায় তৃষ্ণার্ত অবস্থায় পানি মিলে গিয়েছে, এটাও কি সফলতা নয়? আল্লাহ তাআলাকে রাজি করা তো সম্ভব নয়। ভাই, যে বান্দা বা বান্দি আল্লাহ তাআলাকে রাজি করতে সক্ষম হয়েছে সেই তো প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাককে সন্তুষ্টি করার মাধ্যমেই যেন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সফলতা অর্জন করার ব্যাপারে আমরা অনেকগুলো মাদানী ফোর, অনেকগুলো ধাপ আমরা শ্রবণ করেছি। যেমনইভাবে আমরা যদি এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা সারমর্ম আকারে আমরা নিয়ে আসি, তেমনইভাবে আমাদের ওয়ালিকে দাওয়াত ইসলামী যে সকল মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন প্রকৃত সফল ব্যক্তিকে, সফলতার গাইডলাইন আমরা কোথা থেকে নিব এবং আল্লাহ তাআলাকে রাজি করার জন্য মাধ্যমে আমাদের সফলতা অর্জন করার কী কী করণীয় রয়েছে, তার উপর ওই কাজগুলো করার জন্য ইলম অর্জন করা, চেষ্টা করা, ধৈর্য ধারণ করা, হ্যাঁ আরও অসংখ্য তো রয়েছে। তবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সফলতা পাওয়ার জন্য শুধুমাত্র চেষ্টা, শুধুমাত্র প্রচেষ্টা, ইচ্ছা এগুলোর উপর নয়, প্রকৃতপক্ষে আল্লাহ পাকের উপর ভরসা রাখা আর তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। হ্যাঁ, সফলতা দানকারী আল্লাহ তাআলা, আমি আপনি হয়তো চেষ্টা করতে পারবো কিন্তু চেষ্টাবিহীন নয়, আমরা চেষ্টাও করব, দোয়াও করব। হ্যাঁ, আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এ ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। জিহুদুর কি বলবেন, সফল জীবনের চাবিকাঠি?
জিহুদুর আপনি বলেছেন চেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত এভাবে বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ওইটাই পায় যেটা চেষ্টা করে। চেষ্টার মাধ্যমে আমরা যদি চাই আমাদের সব দিকের মধ্যেই পরিবর্তন আনতে পারবো, সব সেক্টরে আমরা উন্নত অবশ্যই করতে পারবো যদি আমরা চেষ্টা করি এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ তাআলা দেয় অবশ্যই আমরা সব দিক দিয়ে আমরা সফলতা নিয়ে আসতে পারবো। তো বলেছিলাম ব্যক্তিগতভাবে আমরা কীভাবে আমাদের সফলতা আনতে পারি, ব্যক্তিগত উন্নতি কীভাবে করতে পারি। তো ব্যক্তিগত উন্নয়ন বলতে আমরা বুঝি আমাদের নিজেদের দিকে ব্যক্তিগতভাবে একটু চিন্তা করা, নিজেকে নিজের দক্ষতা, নিজের সৌন্দর্য, নিজের সব কিছু একটু বাড়ানো, অর্থাৎ নিজেকে পবিত্র করা, নিজেকে আত্মশুদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে সকল ধরনের গুনাহ থেকে পবিত্র করেছে সে সফল। কদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে গুনাহ থেকে পবিত্র, পরিশুদ্ধ, আত্মশুদ্ধি করে নাই সে ব্যর্থ। তো নিজেকে ব্যক্তিগতভাবে পবিত্র করার জন্য কীভাবে করতে পারবো, এই নিজেকে পবিত্র তখনই সম্ভব হবে যখন আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আঁকড়ে ধরবো। আনুগত্যকে আঁকড়ে ধরার মাধ্যমে যে আমরা সফলতা অর্জন করবো এ ব্যাপারে কোরআনের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আর আল্লাহ তাআলাকে ভয় করে সকল অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হচ্ছে সফলকাম ব্যক্তি। নিজেকে অবাধ্যতাকে বাঁচিয়ে রাখলে এবং আল্লাহ তাআলা এবং রসুলের আনুগত্য করলে। আরেকটি আয়াত পাওয়া যায় সূরা আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে সে বিশাল সফলতা অর্জন করেছে, ছোটখাটো নয় বিশাল সফলতা অর্জন করেছে। তো যে ব্যক্তি সত্যিকারের সফলতা অর্জন করতে চায় তার অবশ্যই উচিত হবে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম নিজের ব্যক্তিগত উন্নত হবে। কিভাবে ব্যক্তিগত উন্নত হবে? যখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, গুনাহ থেকে বাঁচতে পারবো, তখন সমাজে আমি গুনাহের কাজ করবো না, মানুষকে কষ্ট দেবো না, মা বাবার সাথে সৎ ব্যবহার করবো, ভাই বোনদের সাথে সৎ ব্যবহার করবো, সকলের সাথে ভালো ব্যবহার করে চলবো, এভাবে আমার নিজের ব্যক্তিত্বটা অবশ্যই উন্নয়ন এর মধ্যে চলে আসবে। এরপর আমরা আরেকটা উন্নয়নের ধাপ নিতে পারি, আমরা সমাজের মধ্যে ভালোভাবে চলতে গেলে অর্থ ছাড়া ভালোভাবে জীবন চালানো সম্ভব নয়। টাকা পয়সার মাধ্যমে সংসারের মধ্যেই সুখ শান্তি চলে আসে, মানুষের সাথে সম্পর্ক ভালো হয় এই আর্থিক উন্নত এর মাধ্যমে। তা আর্থিক উন্নত যদি আমরা উন্নত করতে চাই তো এটা অবশ্যই আমরা হালালভাবে করতে হবে, হারাম উপায়ে কোনোভাবে আমরা আর্থিকভাবে উন্নত করলে এটা দুনিয়ার মধ্যে আমরা ফেঁসে যাব, সাথে সাথে আখিরাতের মধ্যে আমরা বেঁচে যাব। তো এই জন্য আর্থিক উন্নয়নের জন্য আমরা অবশ্যই হালাল উপার্জন অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা
জমিন থেকে হালাল এবং পবিত্র জমুকে আহার করো। এরপর আল্লাহ বলেন সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এই আশায় তোমরা সফলতা অর্জন করবে। এরপর একটা হাদিসে মোবারক এভাবে আসছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুষ গ্রহণ করে এবং ঘুষ দেয়, উভয়ের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। তো আমরা এই হাদিসে মোবারক এই কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারছি, আমরা আর্থিকভাবে যে উন্নত নিব, নিজের আর্থিকতা যে এটাকে উন্নয়ন করবে, এটার জন্য অবশ্যই হালাল অবশ্যই অবলম্বন করতে হবে। হালাল পন্থা ছেড়ে দিয়ে যে কোনোভাবে হারাম অবলম্বন করে, এটা আমরা যদি হারামভাবে যদি উপার্জন করি, এটার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে অসফল হয়ে যাব, আখিরাতের মধ্যে অসফল হয়ে যাব। সফলতা অর্জন করার জন্য অবশ্যই সুদ ঘুষ ইত্যাদি থেকে বেঁচে থেকে হালালভাবে অবশ্যই উপার্জন করতে হবে।
মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা মহলিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে নিজেকের অনুসন্ধান, হ্যাঁ এটা প্রকৃতির এক ন্যাচারাল একটা অবস্থান, যেটা সর্বোপরি সবাই নিজ উদ্যোগে এটার প্রতি ধাবিত হয়, এটার প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করতে হয় না বা কোনো রকম প্রশিক্ষণও নয়, নিজ থেকে এটা নিজের তাগিদ থেকে এটার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে পন্থা কোনটা অবলম্বন করবে। মৌলিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন পন্থা হবে পরিপূর্ণ হালাল, যেখানে হারাম থাকবে না। আর হালাল কোন কোন বিষয় হবে আর হারাম কোন কোন বিষয় হবে সে বিষয়েও মৌলিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের যেন দর্শক শ্রোতা, সফলতা বলতে আমাদের সমাজের অনেক শ্রেণীর মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে মাদানী চ্যানেলের মাধ্যমে বা যারা দিন ইসলামের সাথে আছে তাদের আলোচনার মাধ্যমে সফলতা বলতে শুধুমাত্র ইলমে দিন বা আখিরাতের বিষয়গুলো আসছে। দুনিয়াবীভাবে সফলতার দিকে ধাবিত হওয়ার মানুষের পরিমাণে তো বেশি, সংখ্যা বেশি। মূলত এই চিন্তাভাবনাটার মধ্যে আমাদের কিছুটা ত্রুটি রয়েছে। কেননা যে সকল ধাপ বলা হয়েছে এই সকল ধাপ শুধুমাত্র আখিরাতের জন্য তা নয়, দুনিয়ার জন্য আমাদের জন্য প্রযোজ্য এবং অনিবার্য বিষয়। কেমন? নীতি নৈতিকতাবিহীন, আদববিহীন, আত্মশুদ্ধিবিহীন, উত্তম আখলাকবিহীন, আমরা দুনিয়াবী যে সকল সফল উদাহরণ ব্যক্তিত্বদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের দ্বারা আমরা কখনো উপকার কল্পনা করতে পারি না, তাদের দ্বারা কখনো উপকার সাধিত হতে পারে না। বরঞ্চ যে সকল পরিবার এই চিন্তাভাবনা করছে ওই সন্তান দ্বারা ওই পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, যদি তার মধ্যে নীতি নৈতিকতা না থাকে, তার মধ্যে যদি আদব না থাকে, তার মধ্যে যদি উত্তম আখলাক না থাকে, তার মধ্যে যদি আত্মশুদ্ধি না থাকে। হোক সে একজন ডাক্তার, হোক সে একজন ইঞ্জিনিয়ার, হোক সে একজন অনেক বড় বিজনেসম্যান, হ্যাঁ আমাদের সমাজে অসংখ্য উদাহরণ এমনও আছে, আমরা চারপাশে দেখতে পাই যে সকল বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়, তাদের দ্বারা উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়ে থাকে। হ্যাঁ সমাজের মানুষ তাদেরকে ভালো দৃষ্টিতে নয়, তাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। সেইভাবে কি আমরা তাদেরকে সফল বলবো? সে একজন ব্যবসায়ী হয়েছে, যেটা প্রথম কনসেপ্ট ছিল যে অর্থ উপার্জন করাই মানে সফল, কিন্তু আবার ওই ব্যক্তিকে আমরা আবার সমাজের মধ্যে ধিক্কার দিচ্ছি। তাহলে আমাদের যে কনসেপ্টটা ছিল, আমাদের কনসেপ্ট ছিল আমার সন্তান একজন ডাক্তার হলেই সে সফল, কিন্তু ওই ডাক্তারই পরবর্তীতে এমন কিছু কাজ করে বেড়াচ্ছে যার কারণে পরিবার সহ সমাজের মানুষ সবাই অতিষ্ঠ হয়ে আছে, অসংখ্য উদাহরণ আছে। তাহলে কি আমাদের এই কনসেপ্টটা ভুল নয় হুজুর? যে আমাদের আমাদের সফলতার মিনিংস আমরা যেটা বুঝাই যে একজন ইঞ্জিনিয়ার হওয়া, অর্থ উপার্জন করা, একটা অবস্থানে পৌঁছানো, এটাই একমাত্র কনসেপ্ট নয়, না? আমরা একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার্স হোক, যে কোনো পজিশনে হোক না কেন, প্রত্যেকটা পজিশনে হতে পারে
যে,
কিন্তু ইসলামের যে বেসিক যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এগুলো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকা প্রয়োজন। তাহলে সে একজন ডাক্তার হওয়ার পরেও সে মানুষের ডাক্তারও হবে, পাশাপাশি হাকিকতে সে দুনিয়াতেও সাকসেস হবে, আখিরাতেও সাকসেস হবে।
যে এটার সাথে ইসলামিক যে নিয়ম কারণ আছে এগুলো অবশ্যই রাখতে হবে,
এগুলোর মাধ্যমে সে আত্মশুদ্ধি পাবে।
হ্যাঁ,
যে ইসলামিক আলোচনা হচ্ছে না এগুলো যদি সে অর্জন করে তবে আত্মশুদ্ধি হবে, এগুলো সে অর্জন করলে তার মধ্যে নীতি নৈতিকতা আসবে।
আর যদি শুধু এটাই থাকে দুনিয়াটা, শুধু টাকা, যে কারণে যে কোনো উপায়ে অর্জন করবে, যদি শুধু এটাই থাকে তাহলে এটার মাধ্যমে হারামটা চলে আসবে, টাকাটা।
আমরা দেখতে পাই হুজুর অনেক দৃষ্টান্ত এরকম, মা বাবা ছেলেকে সন্তানদেরকে সফল করার জন্য দুনিয়াবি যে কনসেপ্ট ওই অনুযায়ী এগিয়ে নিয়ে যাচ্ছে, সন্তান তো সাকসেস হয়েই যায়, এক সময় ওই সন্তানই ওই পিতামাতাকেই আনসাকসেস করে দেয়,
এমনই
ব্যর্থ করে দেয়, তাদেরকেই অস্বীকার করার পর্যায়ে, তাদেরকে কষ্ট যন্ত্রণা দেওয়ার পর্যায়ে। এ ধরনের উদাহরণ এখন বিরল নয়, বরঞ্চ অহরহ অসংখ্য মিলছে। অর্থাৎ আমরা যে অবস্থায় যেতে চাই না কেন, হ্যাঁ একজন ডাক্তার চাইলে সেও এমনটা নয় যে শুধুমাত্র আলেমী দিন, তো মাশাআল্লাহ আলেমী দিনের মর্যাদা রয়েছে, একজন ডাক্তারও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সুযোগ রয়েছে, একজন ইঞ্জিনিয়ারের সুযোগ রয়েছে,
জ্ঞানী না
ইনিও জ্ঞানী। তো প্রত্যেকটা সেক্টর থেকে চাইলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, দুনিয়াও সাকসেস হতে পারে, আখিরাতও হতে পারে, পরিবারের জন্য উপকার হবে, সমাজের জন্য হবে, রাষ্ট্রের জন্য হবে।
জি অবশ্যই।
কিন্তু আমরা যদি শুধুমাত্র একটা কনসেপ্টকে নিই, সফল মিনিংস হচ্ছে অর্থ উপার্জন করা, কোনো পজিশন হাসিল করা, এটা আমাদের জন্য ভুল কনসেপ্ট হবে, যেটা আমাদের সমাজের জন্য কখনো উপকারিতা হতে পারে না, বরঞ্চ ক্ষতির কারণ হবে।
এখন তো হুজুর এমনও মানুষ দেখা যায় যে আপন মা বাপ পর্যন্ত দিনের কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে, মা চলে,
হ্যাঁ উদ্দেশ্য একটাই,
উদ্দেশ্য আমার ছেলে ডক্টর হবে,
হ্যাঁ
আর কিছু প্রয়োজন নেই, আমার ছেলে মাস্টার্স, আমার ছেলে অ্যাডভোকেট হবে, এটাই মানে ওনার মাথার মধ্যে বসে গেছে যে আমার ছেলে সাকসেস এটার মধ্যে। মাশাআল্লাহ এমন ডক্টর পর্যন্ত দেখা যায় কোরআন পাক পর্যন্ত দুরুস্ত পড়তে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমাদের জন্য দর্শক শ্রোতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের সফলতার জন্য নীতি নৈতিকতা অনিবার্য একটা বিষয়, উত্তম আখলাক অনিবার্য একটা বিষয়, ইলমে দিন অর্জন করা অনিবার্য একটা বিষয়, আত্মশুদ্ধি অর্জন করা অনিবার্য একটা বিষয়, আর এই সকল কিছু মিলবে দিন ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম মানার মাধ্যমে। হ্যাঁ, হুকুম আহকাম শুধুমাত্র আলেমে দিনদের জন্য তো নয়, হুকুম আহকাম প্রত্যেক মুসলমানের জন্য। আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকা শুধুমাত্র আলেমে দিনদের জন্য নয়, সুন্নতের উপর আমল করা শুধুমাত্র আলেমে দিনদের জন্য নয়, প্রত্যেক মুসলমান প্রত্যেক উম্মতের জন্য। তাহলে সে যেখানেই থাকুক, যে পজিশনে থাকুক, তার জন্য সেটা আমল করা অনিবার্য একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান,
আমিন।
আর সেটা মিলবে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে, হ্যাঁ কোরআন এবং সুন্না এর অনুসরণের মাধ্যমে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এভাবেই দাওয়াত ইসলামী আমাদেরকে আত্মশুদ্ধি, উত্তম আখলাক, ইলমে দিন অর্জন করার অসংখ্য পন্থা উপহার দিয়েছে। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি দর্শক শ্রোতা, আজকের জন্য এতটুকুই। আগামী পর্বে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সালাত ও সালামের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব।
Habib, yeah. فیصلے
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله برحمتك يا أرحم الراحمين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
رحمت پرن حق پربھات مار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।